exclusively on FusionBD.com.
Глаша.
Глаша.
Είμαι συνεδρία τη Άιν Πάιντου. Σου έγινε το βιβλίο του Σεν Κουάσα. Α σου δείτε εσύ Κουάσα εκφάει. Α σου Κουάσα εκφάει για με τη σοφτωχό του να σου νότα να άγχωσε Dad's Head for Dinner. Κούμι ποιόν εκφίνα. Α σου τόλε α σου Κουάσα εκφάει τη σοφτωχό του να σου νεί Dad's Head for Dinner. Τα που να βάλω φιλιάστη. Απ' μια τσιν Κουάσα α τη σου έμεινε σου νέα σου την επιστρέφει. Κίτσο από όλα μισόν λέει α του τα ποιόν κότου. সেগুলোর পেছনে কোনো সঠিক কারণ খুঁজে পাওয়া কষ্টসাধ্য হয়ে পড়ে। হাজার প্রশ্ন করলেও সেই নির্মমতার যুক্তি কখনোই পাওয়া যায় না। রাগ, ক্ষোভ কিংবা প্রতিশোধ একটা মানুষকে কতটা হিংস করে তুলতে পারে সে ঘটনায় শোনাবো আজকের কুয়াশার এক্সফাইলস। অস্ট্রেলিয়ার জনপ্রিয় শহর সিডনি থেকে উত্তরের দিকে তিন ঘন্টার রাস্তা পার হলি ছোট্ট একটা শহর যার নাম নিউ সাউথ ওয়েলস। একসময় এই এলাকাটা খনিজ পদার্থ আর কসাইখানা জুড়ে বিখ্যাত ছিল, আর এখন এই নিউ সাউথ ওয়েলসের নাম পুরো দেশের কাছে বিখ্যাত অন্য একটি কারণে। শহরটা ছিল খুব ছিমছাম, খুব বেশি কোলাহল ছিল না, কোনো রাজনৈতিক গণ্ডগোলও ছিল না, ছিল না অভ্যন্তরীণ কোনো বিশৃঙ্খলা। কিন্তু এর সবই বদলে যায় যখন 2000 সালের পহেলা মার্চ একটি লাশ উদ্ধার করা হয়। জন চার্লস থমাস প্রাইস, বয়স 45 বছর, লোকাল একটা খনিতে 17 বছর ধরে কাজ করত। খুবই কর্মঠ প্রকৃতির মানুষ সে, নিজের কাজকে খুব ভালোবাসত, কখনো কোনোদিন কাজে অবহেলা করেনি, সহকর্মীদের সাথেও তার খুব ভালো সম্পর্ক ছিল। একদিন অফিসে তার অনুপস্থিতি দেখে সবাই চিন্তিত হয়ে পড়ল। প্রথমে ভাবলো হয়তো একটু দেরি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে চলে আসবে, কিন্তু বেশ খানিকটা সময় চলে যায় যেন তবু অফিসে আসে না। তার বস ভাবে সে হয়তো কোনো অসুখে পড়েছে, তাকে ফোন করে অনেকবার কিন্তু সে ফোন ধরে না। পরে তার দুই সহকর্মী স্কট ম্যাথিউ আর গ্র্যাম ফিলমেন্টকে পাঠায় জনের বাসায় গিয়ে তার খোঁজ নিয়ে আসতে। তারা জনের বাসায় পৌঁছানোর পর অনেকবার তার দরজায় কলিং বেল বাজায় কিন্তু কোনো সাড়া দেয় না কেউ ভেতর থেকে। দরজা ধাক্কায় তবু কেউ এগিয়ে আসে না দরজা খুলতে। তারা জানালা দিয়ে একটু দেখার চেষ্টা করে ভেতরের অবস্থা, দেখে সব অন্ধকার। বাইরে থেকে যতটুকু আলো পড়ছে সেটা দিয়ে দেখা যাচ্ছে মেঝেতে হালকা রক্তের দাগ। তারা দুজনে ভয় পেয়ে যায়। তারপর বাড়ির পেছনে দরজা ভেঙে তারা ভেতরে ঢোকে, সামনে স্কট আর তার পেছনে গ্রাহাম। দুজন আস্তে আস্তে বাড়ির ভেতরে ঢুকে সামনের দিকে এগোতে থাকে। হাঁটতে হাঁটতে যখন তারা হলওয়ে পার হচ্ছিল তখন দেখলো সেখানে একটা কাপড় সিলিং থেকে ঝুলিয়ে রাখা হয়েছে যেটা দেখতে কোনো কম্বলের মতো লাগছিল। স্কট সামনে যাবার জন্য সেটা বাম হাত দিয়ে সরিয়ে দেয়। এরপরে সে অনুভব করে তার হাত ভিজে গেছে। সে তাকিয়ে দেখে রক্ত, তার পুরো বাম হাত রক্তে ভরে গেছে। প্রথমে ভাবলো পেছনে দরজা ভেঙে ঘরে ঢোকার সময় হয়তো হাত কেটে গিয়েছে, কিন্তু সে তো কোনো ব্যথা অনুভব করছে না। একটু সন্দেহ হলো, সে আর তার সহকর্মী ঝুলিয়ে রাখা বস্তুটা একটু নেড়ে ছেড়ে দেখল, যা দেখতে পেল তা একদম দম বন্ধ করার মতো অবস্থা। সেটি কোনো কম্বল না, একটা লাশ বা বলা যায় কোনো মৃত মানুষের শরীরের কিছু অংশ ঝুলছে এবং গায়ের চামড়া ছাড়ানো। সেটা দেখে তারা আঁতকে উঠে বাড়ির আরো ভেতরের দিকে যেতে থাকে পুরো ঘটনাটা কি সেটা জানার জন্য। যেদিকেই যাচ্ছে যে রুমেই ঢুকছে সব জায়গায় শুধু রক্তের দাগ, দেয়ালে, ঘরের ফার্নিচারে, রান্নাঘরের মেঝেতে, প্লেটে, চুলার পাশে সব এলোমেলো আর ছোপছোপ রক্তের দাগ। আর রান্নাঘরে দুটি খাবারের প্লেট খুব সুন্দর করে সাজানো, প্লেটে রয়েছে কিছু মাংসের তরকারি, কিছু সবজি আর আলু ভাজি। স্কটের গ্রাহাম সেখান থেকে বের হয়ে দোতলায় ওঠে, সিঁড়িতে আর সিঁড়ির রেলিংয়ে রক্তের দাগ। তারা দোতলায় উঠে একটা রুমে গিয়ে দেখে সেখানে একটি বিছানায় একজন মহিলা শুয়ে আছে, না মৃত না, বরং নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তারা সেই মহিলাটাকে অনেকবার দেখে তোলবার চেষ্টা করে কিন্তু সে সাড়া দেয় না। তারা বুঝতে পারছিল না সেই মহিলা কি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল নাকি সে গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু সে মহিলার শরীরে কোনো আঘাতেরও চিহ্ন ছিল না। পরে তারা তাকে কোলে তুলে নিয়ে বাড়ি থেকে বের হয় আর সাথে সাথে পুলিশ আর অ্যাম্বুলেন্সে খবর দেয় তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। যে মহিলাটাকে জন প্রাইজের বাড়ির দোতলা থেকে উদ্ধার করা হয়েছে তার নাম ক্যাথরিন ম্যারি নাইট, বয়স 49 বছর। সে সম্পর্কে জন প্রাইজের প্রেমিকা ক্যাথরিন ম্যারি নাইট অস্ট্রেলিয়ার একটি ছোট্ট শহর নিউ সাউথ ওয়েলস এর একটি পরিবারে তার জন্ম। মায়ের নাম বারবার রোহন, তার মা তখন বিবাহিত ছিল জ্যাক রোহনের সাথে। তাদের একটা ছেলে সন্তান জন্ম নেওয়ার অনেক বছর পরই বারবার তার স্বামী জ্যাকের সহকর্মী কেন নাইটের সাথে পরকীয়ার সম্পর্ক শুরু করে। তাদের এই পরকীয়ার কথা সেই ছোট্ট শহরের সবাই জেনে যায়। এতে তাদের সামাজিকভাবে অনেক লাঞ্ছিত হতে হয়। পরে কেন নাইট বাধ্য হয় সেই শহর ছেড়ে চলে যেতে। এদিকে সে চলে যাওয়ার পরেই 1955 সালে বারবার তার দুই যমজ মেয়ে জন্ম দেয়, যাদের মধ্যে ছোট ছিল ক্যাথরিন ম্যারি নাইট। 1959 সালে জ্যাক রোহন মারা যাওয়ার পর বারবার পুরনো প্রেমিক কেন নাইটের সাথে তার সাথে এসে থাকা শুরু করে। কেন একজন মাদকাসক্ত মানুষ ছিল। সে প্রতিদিন অগণিত বার ক্যাথরিনের মা বারবারাকে ধর্ষণ করত, মাঝে মাঝে তাকেও তাদের সাথে যোগ দিতে বলত। ছোটবেলায় ক্যাথরিন তার পরিবারের বিভিন্ন সদস্যের দ্বারা বারবার যৌন নিপীড়নের শিকার হয়, কিন্তু মুখ ফুটে কাউকে কিছু বলতে পারেনি। আর তার মাকে বললে সে বলতো এসব কোনো ব্যাপারই না। পরিবারের এই সকল অত্যাচারে আস্তে আস্তে তাকে হিংসা করে দিলে। আশেপাশের কাউকে সে পছন্দ করত না, তার কোনো বন্ধু ছিল না। সে স্কুলে থাকতে একবার তার এক সহপাঠীকে মারধর করে, আরেকবার তার এক শিক্ষককে কলম দিয়ে সে আঘাত করে। 1973 সালের একটা বারে ক্যাথরিনের সাথে দেখা হয় ডেভিড কেলটের। খুব দ্রুতই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তার পরের বছরই তারা বিয়ে করে ফেলে। বিয়ের পর ক্যাথরিনের মা ডেভিডকে একটা চিঠি দেয় যেখানে তাকে সতর্ক করে দেয়া হয়। সেখানে সে বলে তার মেয়ের মানসিক কিছু সমস্যা রয়েছে, তাই সে যেন ক্যাথরিনের সাথে কোনো মিথ্যা কথা না বলে বা কোনো কষ্ট না দেয়, তাহলে ক্যাথরিন তাকে মেরেও ফেলতে পারে। ক্যাথরিন আর ডেভিডের বৈবাহিক জীবন খুব বেশি সুখের ছিল না। ডেভিড কোনো ছোটখাটো ভুল করলে ক্যাথরিন হিংস্র হয়ে যেত, এমনকি কোনোদিন বাসায় আসতে একটু দেরি করলেই জামা কাপড় সব পুড়িয়ে ফেলত, তার মাথায় ফ্রাইং প্যান দিয়ে খুব জোরে আঘাত করত। পুলিশ তার বিরুদ্ধে কোর্টে একটি মামলা করতে বলে, কিন্তু সে সেটা করে না। 1976 সালে তাদের একটি মেয়ে সন্তান হয়, মেয়ের নাম রাখে মেলিসা অ্যান। এর পরের ঘটনা হচ্ছে ডেভিড আরেকটি মেয়ের প্রেমে পড়ে। ক্যাথরিনকে সে ফেলে সে মেয়েটির সাথে দেশ ছেড়ে কুইন্সল্যান্ডে গিয়ে থাকতে শুরু করে। ক্যাথরিন এসে সহ্য করতে না পেরে পরদিন তার ছোট মেয়েটিকে ট্রলারে করে নিয়ে রাস্তায় নেমে পড়ে আর চিৎকার করে আজে বাজে কথা বলতে থাকে। ট্রলারটাও রাস্তায় এলোমেলো ভাবে ধাক্কাতে থাকে। পরে পুলিশ এসে তাকে সেন্ট এলমস হসপিটালে ভর্তি করিয়ে দেয় মানসিক চিকিৎসার জন্য। সেখানে প্রায় 2 মাসের মতো চিকিৎসাধীন থাকে সে, কিন্তু ছাড়া পাবার পর আবার তার সে মেয়ে মেলিসাকে নিয়ে একটি রেল স্টেশনে যায়। সে তার মেয়েকে রেল লাইনের উপর রেখে একটা কুড়াল নিয়ে আশেপাশে সব মানুষদের খুন করার হুমকি দিতে থাকে। তখন সেখানে থাকা একজন লোক যাকে সবাই ওল্ড স্টেজ নামে চেনে, সে গিয়ে রেল লাইনের উপর থেকে 2 মাসের শিশুটিকে বাঁচিয়ে নিয়ে আসে। ঠিক ট্রেন আসার কিছুক্ষণ আগ মুহূর্তেই, আর কয়েক মিনিট দেরি করলেই হয়তো বাচ্চাটাকে সেখানে ট্রেনের নিচে পড়তে হতো। ক্যাথরিনকে পুলিশ আবার অ্যারেস্ট করে নিয়ে যায় সেন্ট এলমস হসপিটালে, তারপর সেখানে ভর্তি করায়। আবার চলে কিছুদিন তার মানসিক চিকিৎসা। আবার কিছুদিন পর সে দিব্যি ভালো মানুষের মতোই বের হয়ে যায় সেখান থেকে। কিছুদিন পর ক্যাথরিন একটি গাড়ি থামিয়ে চালককে ছুরি ধরে বলে তাকে কুইন্সল্যান্ডে নামিয়ে দিয়ে আসবে, সে তার স্বামী ডেভিডকে খুঁজবে। গাড়ির চালক ভয় তার কথা মতোই যেতে থাকে, কিন্তু মাঝ রাস্তায় গাড়িতে গ্যাস নিতে হবে বলে সে একটি গ্যাস স্টেশনে গাড়ি থামিয়ে পালিয়ে গিয়ে পুলিশকে খবর দেয়। গাড়িতে একটি ছোট্ট ছেলেও ছিল। পুলিশ আসার পর দেখে ছেলেটার গলায় ছুরি ধরে ক্যাথরিন হুমকি দিচ্ছে। পরে পুলিশ কৌশলে তার হাত থেকে ছুরি নিয়ে নেয় আর তাকে আবার আটক করে। তারপর তাকে মরিসেট সাইকিয়াট্রিক হসপিটালে ভর্তি করায়। ক্যাথরিন নার্সের কাছে জানায় তার পরিকল্পনা ছিল কুইন্সল্যান্ডে পৌঁছে সে তার স্বামী আর তার প্রেমিকাকে হত্যা করবে, তারপর আবার সে ফিরে এসে তার শাশুড়িকে খুন করবে। পুলিশ ক্যাথরিনের স্বামী ডেভিডকে পুরো ঘটনাটা জানালে সে তার প্রেমিকাকে ছেড়ে চলে আসে তার মায়ের কাছে, মায়ের সুরক্ষার জন্য আবার একই সাথে ক্যাথরিনের পাশে থেকে তাকে সুস্থ করে তোলার জন্য। ক্যাথরিনকে 1976 সালে 9ই আগস্ট মুক্তি দেওয়া হয় তার শাশুড়ি আর স্বামীর তত্ত্বাবধানে। তারা সেখান থেকে ব্রিসবেনের একটি গ্রাম উডব্রিজে চলে আসে। সেখানে ক্যাথরিন একটি কসাইখানায় চাকরি নেয়। 1980 সালের 6 মার্চ তাদের আরেকটি মেয়ে সন্তান জন্ম নেয় যার নাম রাখে নাতাশা মায়। 1984 সালে ক্যাথির কোনো এক কারণে তার স্বামীকে ডিভোর্স দিয়ে আবার আগের শহরে ফিরে আসে আর তার দুই মেয়ে তাদের দাদির কাছে থেকে যায়। ক্যাথরিনের একটা অ্যাক্সিডেন্ট হয় এবং তার কারণে তার মেরুদণ্ডে সে আঘাত পায়, ফলে সে আর কাজ করতে পারে না। এরপর সরকার তাকে পঙ্গু ভাতা দেওয়া শুরু করে, তাই ঘর ভাড়া দেওয়া কিংবা কোনো চাকরি করার প্রয়োজন পড়ে না তার। এরপরেও সে আরো কিছু সম্পর্কে জড়ায়। 1986 সালে তার দেখা হয় 38 বছর বয়সী ডেভিস সন্দার্সের সাথে। কয়েক মাস পরেই তাদের মধ্যে সম্পর্ক হয় এবং তারা একসাথে থাকতে শুরু করে, কিন্তু সেটাও সফল হয়নি। কয়েক বছর পর সে সম্পর্ক ভেঙে যায়। এবারও কারণটা একই, ক্যাথরিনের হিংস্র মনোভাব। এরপর আবার 1990 সালে ক্যাথরিনের সাথে সম্পর্ক হয় তার পূর্ব সহকর্মী জন কিলিংবর্থের সাথে। তাদের সম্পর্ক ছিল 3 বছর, কিন্তু এর মধ্যেই ক্যাথরিন জন প্রাইসের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়ে, তাই সে কিলিংবর্থকে ছেড়ে দিয়ে জন প্রাইসের কাছে চলে যায়। 1993 সালের শুরুর দিক জন প্রাইস আর ক্যাথরিন ম্যারি নাইটের সম্পর্ক শুরু হয়। জন প্রাইস ছিলেন একজন ডিভোর্সড যুবক আর ক্যাথরিন ম্যারি নাইটের পূর্বের সব সম্পর্কই ছিল ব্যর্থ। প্রাইসের পূর্বে বিবাহ উচ্ছেদ তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল। সে প্রচুর ড্রিঙ্ক করত আর ধূমপান করত, নিজের জীবনযাপনের দিকেও খেয়াল রাখত না। আর অন্যদিকে ক্যাথরিনও একের পর এক ব্যর্থ সম্পর্কের পর হাঁপিয়ে উঠেছিল। কিন্তু যখন তাদের পরিচয় হয় একজন আরেকজনের সাথে, তারপর তারা বেশ কিছুদিন একসাথে ঘুরে বেড়ায়, একজন আরেকজনকে চেনে, তখন যেন সব বদভ্যাস আর কষ্টগুলো দূরে সরে যেতে থাকে। জন প্রাইস ক্যাথরিনকে তার হিংস্রতার কথা জেনেও তার সাথে সম্পর্কে জড়ায়। দুজনে দুজনকে প্রচুর ভালোবাসত, কখনো যেন একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারত না। প্রাইস ছিল ক্যাথরিনের মনোবল। ক্যাথরিনকে মানসিকভাবে শক্ত করা, সবসময় তার পাশে থাকা, মানে ক্যাথরিন যেন কখনোই একাকিত্ব অনুভব না করে, সেটাই ছিল প্রাইসের একমাত্র দায়িত্ব। আর ক্যাথরিন আস্তে আস্তে প্রাইসের সব অদভ্যাসগুলো ছেড়ে দিতে তাকে সাহায্য করতে থাকে। তার 3 ছেলেমেয়ে ছিল, মেয়েটা তার মায়ের সাথে থাকতো আর ছেলে দুইটা থাকতো তাদের বাবার সাথে। ক্যাথরিন যখন প্রাইসের বাড়িতে উঠে তাদের সাথে থাকা শুরু করে, তখন তারাও তাকে খুব পছন্দ করে। 2 ছেলেকে নিয়ে একসাথে ঘুরতে যেত, সিনেমা দেখত। এভাবেই তাদের সম্পর্ক দিনের পর দিন আরো অনেক মজবুত হতে থাকে। কিন্তু একটা সম্পর্ক তার চিরদিন মধুর থাকে না। জীবনে যেমন ভালো খারাপ সময় আছে, তেমনি সম্পর্কেরও ভালো খারাপ সময় থাকে। ক্যাথরিন প্রাইসকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু প্রাইস তাকে সম্মতি জানে না, বলে আরো কিছুদিন অপেক্ষা করতে। তখন ক্যাথরিন মনে মনে খুব রাগ আর কষ্ট পেলেও সেটা মেনে নেয়। ক্যাথরিন ম্যারি নাইট খুব রাগী মেজাজের একজন মহিলা ছিলেন। হিংসা করার প্রবণতাটা তার মধ্যে একটু বেশি ছিল, আর সে ছিল খুব হিংস্র প্রকৃতি। প্রাইসের সাথে অন্য যেই নারীরা কাজ করত কিংবা তার বাসার আশেপাশে যারা থাকত, তাদের নিয়ে ক্যাথরিন প্রাইসকে সন্দেহ করত। একদিন একটা পার্টিতে প্রাইসকে অন্য এক মেয়ের সাথে কথা বলতে দেখে ক্যাথরিন খুবই রেগে যায়। সে সন্দেহ করতে শুরু করে যে সেই মেয়ের সাথে প্রাইসের কোনো একটি সম্পর্ক আছে। সেখানেই তার সাথে ঝগড়া করা শুরু করে দেয়, প্রাইসকে চট থাপ্পড় দেয় আর অকথ্য ভাষায় গালি গালাজ শুরু করে। শুধু এতেই ক্ষান্ত হয় না, সে প্রতিশোধ নিতে যায়। প্রাইস যেখানে চাকরি করে সেই খনি থেকে একটা ছোট্ট রত্ন পাথর নিয়ে আসে বাসায়। ক্যাথরিন একটা ভিডিও টেপ বানায় যেখানে সে সেই রত্নের পাথরটা দেখায় আর বলে প্রাইস সেটা চুরি করে নিয়ে এসেছিল। তারপর সেই ভিডিওটা পাঠিয়ে দেয় প্রাইসের অফিসে। এটা দেখার পর তার চাকরি চলে যায়। স্বাভাবিকভাবেই প্রাইসের মন খারাপ হয়, এতে সে ক্যাথরিনের সাথে কথা বলা বন্ধ করে দেয়। কিন্তু আসলে প্রাইস সেটা চুরি করে আনেনি, রত্ন পাথরটা তার অফিসেই ছিল। সেটা নষ্ট থাকায় ফেলেই দিতে হতো তাকে, তাই সেটা ফেলে না দিয়ে সে বাসায় নিয়ে আসে শখ করে। এটা প্রমাণ হবার পর সে আবার তার চাকরি ফিরে পায়। একইভাবে বিচ্ছেদ চলে 3 মাস, প্রাইস ক্যাথরিনের সাথে কোনো রকম যোগাযোগ করে না। কিন্তু 3 মাস পর আবার সে ক্যাথরিনের সাথে সম্পর্ক ঠিক করে ফেলে। সবাই এতে খুব অবাক হয়েছিল, কারণ ক্যাথরিনের কারণে সে তো চাকরি হারিয়েছে, মানুষের কাছে সম্মান হারিয়েছে, তাই কিভাবে আবার তার সাথে সম্পর্কে যায় সেটা ভেবে পায় না কেউ। তার বন্ধুরা তাকে সাবধান করে, তাকে বলে যে ক্যাথরিন ইতিমধ্যে তার অনেক ক্ষতি করে ফেলেছে, ভবিষ্যতে আরো করবে। কিন্তু ক্রাইস ক্যাথরিনকে অনেক বেশি ভালোবাসত, তাই তাকে ছাড়া থাকতে পারেনি। কিন্তু এরপরেও কিছু ঠিক হলো না। সেদিনের পার্টিতে সেই মেয়েটিকে নিয়ে সন্দেহ কিছুতেই ক্যাথরিনের মন থেকে গেল না। বরং সে নিজে নিজে মনে করতে থাকে যে ক্রাইসের সাথে আসলেই সে মেয়েটির কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু তার কাছ থেকে সে সেটা লুকোচ্ছে। আর এর জন্যই হয়তো তাকে বিয়েও করছে না ক্রাইস। এ নিয়ে চলতে থাকে আরো ঝামেলা, প্রতিদিন ঝগড়া চিল্লা চিল্লি, ক্যাথরিনের এটা সেটা ছুড়ে মারা। ক্রাইস এগুলো আর নিতে পারছিল না। তার কাছে মনে হয় তার দুই ছেলের জীবন ঝুঁকির মুখে। সে ক্যাথরিনকে তার বাড়ি থেকে বের করে দেয়, সম্পর্ক আবার শেষ করে, বলে দেয় সে যেন আর কখনো তার বাড়িতে না আসে। কিন্তু পরদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে ক্যাথরিন তার বিছানার সামনে দাঁড়িয়ে আছে, আর তার এক হাত পেছনে লুকোনো। সেভাবে হাতে হয়তো ছুরি আছে, ক্যাথরিন তাকে মেরে ফেলবে। পরে তার পেছনে থাকা আয়নায় দেখতে পায় তার হাতে কিছুই ছিল না, এবং সেদিন সে খুব ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে এই সম্পর্ক এভাবে শেষ করতে পারবে না। তাই ক্যাথরিনের সাথে হালকা যোগাযোগ রাখা শুরু করে। যদিও তখনও ক্যাথরিনকে তার বাড়িতে আসা নিষেধ করা ছিল, একদিন রাতে ক্যাথরিন তার অফিসে ফোন দিয়ে জানায় যে সে তার বাড়িতে তার জন্য অপেক্ষা করছে। ক্রাইসের সহকর্মীরা তাকে বাড়ি যেতে মানা করে, কিন্তু তবুও সে যায়, কারণ বাড়িতে তার দুই ছেলে রয়েছে। তার মনে সন্দেহ ছিল যে সে না গেলে ক্যাথরিন তার ছেলেদের মেরে ফেলবে, তাই সে যত তাড়াতাড়ি সম্ভব বাসায় গিয়ে তার ছেলেদের এক প্রতিবেশীর বাসায় পাঠিয়ে দেয় সে রাতে থাকার জন্য। সে এমন ভাব করে কেন সবকিছুই একদম ঠিকঠাক আছে। তারা দুজন মিলে রাতের খাবার খায়, টিভি দেখে, কিছু ভালো সময় কাটায়, তারপর ঘুমিয়ে পড়ে। কিন্তু ক্যাথরিনের মাথায় যে অন্য কিছু ঘুরপাক খাচ্ছিল। পরদিনই পুলিশ বাড়িতে ক্রাইসের লাশ খুঁজে পায়। তখন ক্যাথরিন বেশ কিছু ঘুমের ওষুধ খেয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। পরবর্তীতে ময়নাতদন্ত করে জানা যায় ক্রাইস যখন ঘুমিয়েছিল তখন সে কষাই দিয়ে ছুরি দিয়ে তাকে আঘাত করে। ক্রাইসের ঘুম ভেঙে যায়। সে বিছানা থেকে উঠে ঘরের লাইট চালানোর চেষ্টা করে, কিন্তু ক্যাথরিন তাকে ধরে ফেলে। তারপর আবার ছুরি বসিয়ে দেয় তার গায়ে। ক্রাইস এরপরে পালানোর চেষ্টা করে, কিন্তু সেটা তার ভাগ্যে আর জোটেনি। ক্যাথরিন একের পর এক ছুরি বসিয়ে দিতে থাকে তার গায়ে। এইভাবে মোট 37 বার ছুরির আঘাত করে সে। এমনকি মারা যাওয়ার পরেও সে ছুরি চালাতে থাকে। সে মারা যাওয়ার কয়েক ঘন্টা পর ক্যাথরিন তার শরীরের চামড়া ছাড়ায় আর মাথা শরীরের কিছু অংশ কেটে রাখে। তারপর শরীরের বাকি অংশগুলো মাংস ঝুলানোর হুকে লাগিয়ে ঝুলিয়ে রাখে। তারপর সে প্রাইসের মাথা শরীরের কাটা কিছু অংশ রান্না করে নিয়ে গিয়ে রান্না করে। আলু ভাজি, শাক, কুমড়া আর বাঁধাকপি দিয়ে সে দুটি প্লেটে পরিবেশন করে। প্লেট দুটির পাশে সে একটা কাগজে প্রাইসের দুই ছেলের নাম লিখে রাখে, যাদের জন্য সে এই খাবারটি তৈরি করেছে। পুলিশ মাথার বাকি অংশ চুলার উপর রাখা রান্নার পটে খুঁজে পায়। সে পটটা তখনও হালকা গরম ছিল। হাসপাতালে গেলে ক্যাথরিনের জ্ঞান ফেরে, তারপর তাকে আটক করে জেলে নিয়ে রাখা হয়। 2001 সালের 2 মার্চ ক্রাইসের খুনি হিসেবে তাকে কোর্টে নেওয়া হয়। ক্যাথরিন এই ঘটনাকে অনিচ্ছাকৃত হত্যা বলে দাবি করে, কিন্তু কোর্ট তার এই অজুহাত নাকচ করে দেয়। তার বিচারের তারিখ 23 জুলাই ঠিক করা হলেও মানসিক অসুস্থতার জন্য সেটি মুলতবি করে আবারও 15 অক্টোবর করা হয়। বিচার পর্ব শুরু হওয়ার আগে ক্যাথরিন উকিলকে জানায় সে তার দোষ স্বীকার করে দিচ্ছে। উকিল তাকে জিজ্ঞেস করে সে কি আসলে এটা কোর্টে স্বীকার করতে চায়, নাকি এর পরিণতি কি হবে সেটা সে জানে কিনা। সে জানায় যাই হোক সে মেনে নিতে রাজি আছে, কিন্তু তার আইনি উকিলও তাকে রক্ষা করার চেষ্টা করল, যেহেতু সে ছোটবেলা থেকে অনেক নির্যাতনের শিকার হয়ে আসছে আর এর প্রভাব তার উপরে পড়েছে খুব গাঢ়ভাবে। একই সময় বিভিন্ন মানসিক ডাক্তার আর মনোবিজ্ঞানী দ্বারা তার চিকিৎসা চলছিল। সে কেন খুন করেছে সেটার কারণ কখনো সে বলেনি। তার শুনানির দিন উকিল আবেদন করেছিল মানসিক সমস্যার কারণে তাকে যেন কোর্টে উপস্থিত না করা হয়, কিন্তু এই আবেদন নামঞ্জুর করা হয়। তাকে সেদিন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। অস্ট্রেলিয়ার ইতিহাসে ক্যাথরিন সর্বপ্রথম নারী যাকে বিনা জামিনে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। কিছু কিছু অপরাধ আমাদের কল্পনাকেও ছাড়িয়ে যায়। হিউম্যান মাইন্ড ইজ আ ভেরি ডিফিকাল্ট থিং টু আন্ডারস্ট্যান্ড। ছোটবেলায় অন্যদের সাথে ঘটে যাওয়া খুব ছোট ছোট ঘটনাও আমাদের মনে বিশাল বড় কোনো দাগ কেটে দিতে পারে, যার ফলে অনেকেই বেড়ে ওঠে এরকম হিংস্র পিশাচের রূপ নিয়ে। তাই পরিবারের সুরক্ষাটা সব থেকে বেশি জরুরি, কারণ একটি সুন্দর পারিবারিক পরিবেশ গড়ে তুলতে পারে সুন্দর একটি ভবিষ্যৎ।
surprise. Guasha.
এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশা এক্সপ্রাইসের সত্যি ঘটনা যার নাম ব্যাকহেড ফর ডিনার, যেটা এর মধ্যে শেষ হয়ে গেল এবং এখন শুরু হবে আকিব কুয়াশার মূল গল্প, যেটি লিখেছেন আনিকা চৌধুরী প্রিয়ন্তী। আর গল্পটির প্রথম পর্ব এখন শুনবে। প্রথম পর্ব শেষ হওয়ার পর আমি শারমিন আবার ফিরে আসছি আপনাদের কাছে। আপনি আকিব কুয়াশায় এবিসি রেডিও 89.2 FM। জীবন কখনো থেমে থাকে না। একটা মানুষ একবারে পৃথিবীতে আসলে তারপর সে চাক আর না চাক সময় তাকে বয়ে নিয়ে চলে। সময় একটি চরম প্রাকৃতিক বিষয়, সময়কে তার মতো করে চলতে দিতে হয়। সময়ের এই প্রবাহমানতা ঠিক নদীর মতোই, নদীতে যখন বাঁধ দেওয়া হয় তখন হয় নদীতে চর ওঠে, নদীটা মরে যায়, আর না হয় বন্যায় সব ভাসিয়ে নিয়ে যায়। সময়কে বাঁধা দিলেও তার পরিণতি ভালো হয় না। একটা মানুষ যখন জীবনের কাছে হেরে গিয়ে নিজেই সময়কে থামিয়ে দিতে চায় তখনই মানুষ আত্মহত্যা করে অথবা খুন করে। কিন্তু সময় কখনো কখনো এই অস্বাভাবিকতাকে ছাড় দেয় না, তখন পৃথিবীতে এমন কিছু হয় যার কোনো যুক্তি নেই। কিন্তু এটা সত্যি যে সব সত্যিতে যুক্তি থাকে না। বাতাসকে আমরা অনুভব করতে পারি কিন্তু দেখতে পারি না। আমাদের চারপাশে এমন আরো অনেক কিছু আছে যেগুলো শুধু অনুভূতিতে নাড়া দেয় কিন্তু দেখা যায় না। কেউ কেউ আবার দেখতেও পায়, যারা দেখতে পায় বেশিরভাগ সময় মানুষ তাদেরকে বিশ্বাস করে না, তাতে সত্য মিথ্যে হয়ে যায়। কিছু সত্য কখনো কখনো মানুষের জীবনকে ওলট পালট করে দেয়। একটা নতুন জীবনকে নিয়ে আজকে কুয়াশার গল্প, যারা একটা সুন্দর স্বপ্ন নিয়ে একটা জীবনে সবে মাত্র পাওয়া গিয়েছিল।
হ্যালো,
তুমি কি হয়েছে, তুমি কাঁদছো কেন? আরে বাবা, আমাকে বলবে তো কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? আচ্ছা আচ্ছা, তুমি একটু থামো, একটু শান্ত হও। বাবা বলো তো আমাকে কি হয়েছে, কেউ কিছু বলেছে তোমাকে?
সোহান, তুমি একটু আসতে পারবে?
আচ্ছা আমি আমি আসছি, এখনই আসছি। কি হয়েছে তুমি, তুমি এভাবে কাঁদছো কেন?
সোহান, আমি এখানে থাকতে পারবো না, তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো।
আহা, কি হয়েছে বলবে তো, আশায় কিছু হয়েছে আবার?
কি জিজ্ঞেস করছো তুমি, আর কতবার বলবো তোমাকে একই ঘটনা বারবার? আমি নতুন করে বলার মতো কিছু নেই সোহান।
আচ্ছা আচ্ছা বুঝলাম, আমাকে আর একটু সময় দাও।
আমি আর সময় দিতে পারবো না, আমি এভাবে আর থাকতে পারছি না সোহান, আমি মরে যাব, আমি আর এসব নিতে পারছি না।
আচ্ছা ঠিক আছে, একটু সপ্তাহ সময় দাও আমাকে, সব কথাটা হবে তো। এখন তুমি বাসায় চলে যাও, আমি রাতে তোমাকে কল করব।
সোহান, যা করার তাড়াতাড়ি করো, না হলে তুমিও হয়তো আমাকে হারিয়ে ফেলবে।
এসব বলো না প্লিজ, আমি যত তাড়াতাড়ি সম্ভব সব ব্যবস্থা করছি।
সোহান সবে মাত্র পড়াশোনা শেষ করে একটা প্রাইভেট চাকরিতে ঢুকেছে। অবশ্য ইচ্ছে ছিল সরকারি চাকরি করা, সেটার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। শুধুমাত্র তন্নির জন্য সে আপাতত একটা প্রাইভেট চাকরি করছে। তন্নিকে যে কোনো ভাবে হোক তার বাড়ি থেকে নিয়ে আসতে হবে সোহানে। সোহানের সাথে তন্নির প্রেমটা অনেক দিনের, প্রায় 5 বছরের। তন্নি তার পরিবারের 3 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট, মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে তন্নি। ছোটবেলা থেকেই তন্নির উপর অনেক ঝড় ঝাপটা গেছে, কিন্তু কি ঝড় ঝাপটা সেগুলো আমরা ঘটনার ভাগে ভাগে জানতে পারবো। আপাতত তন্নি একটা করে বেরিয়ে এসেছে সোহানের সাথে। একদিনের মধ্যে সোহান সব ব্যবস্থা করে তন্নিকে নিয়ে বেরিয়ে পড়ল। গন্তব্য প্রথমে কাজী অফিস, তারপরে গন্তব্য তারা জানে না।
কি ব্যাপার তন্নি, তুমি এমন মন খারাপ করে আছো কেন?
তুমি যা চাও তাই তো করছি আমি, তাই না?
না সোহান, সেজন্য না। কেন যেন ভয় করছে আমার।
ভয়? কিসের ভয়?
তোমার যদি কিছু হয়ে যায়।
আমার কিচ্ছু হবে না তন্বী। তোমার জীবন থেকে এই চ্যাপ্টারগুলো তোমাকে এখন ক্লোজ করে দিতে হবে। এসব থেকে আমি তোমাকে বের করে নিয়ে এসেছি। আমি চাই না ও সবার কোনো দিন তোমার জীবনে আসুক।
কিন্তু সোহান।
কোনো কিন্তু নয় তন্বী, এসব ভিত্তিহীন বিশ্বাস। দুনিয়াতে এসব মঙ্গল অমঙ্গল ভূত প্রেত এসবের কোনো ব্যাপার নেই তন্বী। প্লিজ তুমি একটু বোঝার চেষ্টা করো।
আচ্ছা সোহান, তুমি বুঝবে না।
থাকলেও সব আমি দেখব, কিন্তু তোমার পরিবারের মানুষদের মতন তোমাকে একা ছেড়ে দেব না। এখন চলো আমার সাথে।
কোথায় যাবে?
আপাতত এক বড় ভাইয়ের ওখানে থাকবো। ওদের বাড়ি আছে এখানে, ওদের চিলেকোঠায় একটা ঘরও আছে। তোমার একটু ম্যানেজ করে নিতে হবে, পারবে না?
আমার একটুও কষ্ট হবে না সোহান।
তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আমি একটা ব্যবস্থা করে ফেলবো।
চলো।
এই তো তোরা চলে আসছিস, আয় আয় ভেতরে আয়। এই মিতা এদিকে এসো, ওরা চলে এসেছে।
আরে কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয়।
ইস, শোপিসটা পড়ে ভেঙে গেল। মিতা যা চিৎকার চেঁচামেচি করবে না, এটা ওর খুবই প্রিয় ছিল।
তোমাকে খুব ঝামেলায় ফেলে দিলাম রাকিব ভাই,
এটা কোনো কথা বললি তুই? ছোট ভাইয়ের জন্য এতটুকু না করতে পারলে বড় ভাই হলাম কেন? তা তোর নেই, তোমার কোনো সমস্যা নেই তো?
জি না, আমার কোনো সমস্যা নেই।
তা বিয়ে শাদী করে ফেলেছিস নাকি?
হ্যাঁ, কাজী অফিস থেকে সরাসরি ফিরছি।
বাহ, একদম পারফেক্ট। তোরা বস, আমি ভেতর থেকে আসছি।
হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, কোনো সমস্যা নেই।
আমি বলেছিলাম না আমি ভালো না। এই বাসায় পা দেওয়ার সাথে সাথে সবকিছুটা ভেঙে গেল।
তুমি আবার শুরু করলে? আরে ওটা ভাঙার সাথে তোমার সম্পর্ক কোথায়?
তুমি বুঝতে পারছো না সোহান।
চুপ, একদম চুপ করে বসে থাকো, কোনো কথা নয়।
কি হলো মিতা, তোমাকে ডাকছি এতক্ষণ ধরে?
আমি বললাম তো আমি আসছি, ওপরের ঘরটা ঠিকঠাক করে পরিষ্কার করে নিলাম। তুমি যাও, আমি পানি নিয়ে আসছি।
ওকে। আচ্ছা শোন, তোর তো রাতে খাবি, গিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নে। এই যে মিতা চলে এসেছে। আসসালামু আলাইকুম ভাবি।
ওয়ালাইকুম আসসালাম, কি খবর তোমাদের?
এই তো ভাবি, ভালোই।
তুমি তো আগেও এসেছো এই বাড়িতে তোমার ভাইয়ার সাথে, ও তো প্রথম এলো।
জি ভাবি, ওর নাম তন্বী।
খুব সুন্দর নাম। তবে তোমাদের সাহসের প্রশংসা করতে হয়, একেবারে পালিয়ে দিয়ে।
আহ, কি শুরু করলে বলো তো এগুলো।
আমি তো ফান করছিলাম। চলো তোমাদেরকে ওপরের ঘরটা দেখিয়ে দিয়ে আসি, তোমরা ফ্রেশ হয়ে নাও, তারপরে খেতে খেতে বাকি কথা বলা যাবে।
জি ভাবি, চলুন। ওয়াশরুমটা ওই যে ওদিকে, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও।
তুমি দেখছি এবারে সবই চেনো?
মানে হ্যাঁ আর কি, ওই যে রাকিব ভাইয়ের সাথে প্রায় আসি তো আমি এখানে, তাই আর কি।
ও আচ্ছা।
তুমি তুমি যাও এখন। এই তন্বী, কি ব্যাপার, তুমি ওয়াশরুমে ঢুকে হাসছো কেন? তন্বী দরজা খুলো। তন্বী, কি ব্যাপার তন্বী, তুমি ভেতরে একা একা হাসছিলে কেন? এই তন্বী, কি সমস্যা, কথা বলছো না কেন? এই তন্বী,
কি কি হয়েছে?
তোমার কি হয়েছে সেটা বলো, এমন রোবটের মতন দাঁড়িয়েছিলে কেন?
কখন?
কখন মানে ভেতরে তুমি হাসছিলে কেন?
আমি কখন হাসলাম?
আচ্ছা ঠিক আছে, হাসুনি, এখন চলো নিচে চলো, অনেক দেরি হয়ে গেছে, ওরা বসে আছে আমাদের জন্য।
চলো। তা সোহান, শেষ পর্যন্ত বিয়েটা করেই ফেললে?
আচ্ছা সোহান, তুই তো একটা প্রাইভেট ফার্মে চাকরি করছিস নাকি?
হ্যাঁ ভাই।
তা এই চাকরি দিয়ে তোর বউ পালতে পারবি না, পরেরটা কিছু ভেবেছিস?
ওই বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছি ভাইয়া।
ওটাই কর্ম দিয়ে, আর থাকা খাওয়া এসব নিয়ে একদম ভাববি না, কি বলো মিতা?
সোহানের জন্য এটুকু তো কোনো ব্যাপারই না, এর চেয়েও অনেক বেশি কিছু করতে পারি। আরে আরে কি হলো, এ নাও পানি, নাও পানি খাও।
এখন ঠিক আছো?
এখন ঠিক আছে।
বাহ, তুমি কথাও বলে দেখছো। আসার পর থেকে একটার চেয়ে বেশি দুটো কথা তো বলেনি। সোহানের জন্য ভালোবাসা তো একটু বেশি মনে হচ্ছে। ইয়ে মানে না, তেমন কিছু না ভাবি।
তোমার ভাবির কথা কিছু মনে করো না, ওই তো এমনই। মিতা, মা খেয়েছে?
হ্যাঁ, উনি ওনার ঘরে খেয়ে শুয়ে পড়েছে, বলছিল শরীরটা নাকি খারাপ লাগছে।
আচ্ছা আচ্ছা।
সোহানের মতো তন্নিও একটি মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছে। ঠিক মধ্যবিত্ত না, উচ্চ মধ্যবিত্ত। তনির পরিবারের মানুষেরা তনিকে ছোটবেলা থেকে খুব সাবধানে বড় করেছে। ছোটবেলায় ও নিজেও বুঝত না কেন তার পরিবারের লোকেরা তাকে সবার চেয়ে আলাদাভাবে দেখাশোনা করছে, কিন্তু এতটুকু বুঝতে পারত যে সে আর সবার মতো না। আস্তে আস্তে যত বড় হতে থাকে তার কাছে কারণ তো পরিষ্কার হতে থাকে। তনির জন্মের পর থেকে একটা কালো ছায়া তার আশেপাশে সব সময় থাকত। তনির মা যখন বুঝতে পারল তখন থেকে তনির প্রতি তারা সতর্ক হয়ে যায়। এরপর থেকে শুরু হয় তনির নানা রকম ধরা বাঁধা নিয়ে। পরে তনি শুনেছিল তার মা যখন অন্তঃসত্ত্বা ছিল তখন সে একদিন চুল ছেড়ে দিয়ে কবরস্থানের পাশ দিয়ে হেঁটে গিয়েছিল। সেদিন থেকে কালো ছায়া তনির জীবনে অনাকাঙ্ক্ষিত ভাবে প্রবেশ করে। তনিও মাঝে মাঝে এই ছায়া দেখতে পায়। সে সবসময় বুঝতে পারে তাই সে কখনো একা থাকে না, তার আশেপাশে সে কাউকে অনুভব করে। দিন দিন এই অনুভূতি গাঢ় হতে থাকে। তন্নির জীবন একটা অভিশাপ বলে মনে হয় তার কাছে। এরপরে সোহান আসে তন্নির জীবনে। তন্নির পরিবারের লোকেদের নানা কথায় তন্নির জীবনের প্রতি নিরাশ হয়ে গিয়েছিল। কথায় কথায় শুনতে হতে সে অসুখ, সে ভালো না। এক কথা সোহানই তাকে এইসব কিছু বলত না, তাই পেছনের সব কিছুকে ফেলে তন্নির সোহানের সাথে শুরু করে তার নতুন জীবন। কিন্তু এই তন্নি সব ছেড়ে দিলেও ওই কালো ছায়া কি তার পিছু ছাড়বে?
আচ্ছা তন্নি, আমি তো অফিস থেকে ছুটি নেইনি, কাল থেকেই কিন্তু আমাকে অফিসে যেতে হবে।
একটা সপ্তাহ ছুটি নিতে পারলে না? মানে এখানে একা একা আমার ভালো লাগবে না।
না রে বাবা, এখন ছুটি নিতে পারবো না। আর একা কোথায়, সবাই তো আছি।
তবুও আমার কেমন যেন লাগছে।
সব ঠিক হয়ে যাবে, একদম চিন্তা করো না, আমি তো আছি তোমার সাথে।
আচ্ছা একটা কথা বলি।
হ্যাঁ বলো।
তুমি আমাকে কখনো ছেড়ে চলে যাবে না তো?
এসব তুমি কি বলছো তন্নি?
কখনো যদি চলে যাও আমি বাঁচবো না।
প্লিজ তন্নি, এসব বলো না, এমন কখনো হবে না।
আমি মরে গেলেও কখনো তোমাকে ছেড়ে যাব না সোহান, কথাটা মনে রেখো।
কি যে উল্টাপাল্টা কথা বলো, এখন ঘুমাও তো প্লিজ। তুমি ওখানে কি করছো তন্নি? এই তন্নি,
ওরাকে দেখি না,
কিছু হয়নি। তুমি এভাবে কথা বলছিলে কেন?
আমার খুব অসুস্থ লাগছে, আমি ঘুমাবো।
তুমি তুমি শুনো, তুমি তুমি উঠো।
ও তুমি উঠে গেছো?
অনেক আগে, আমি রেডিও হয়ে গেছি, আমি বের হচ্ছি। কিন্তু
আই এম সরি, আসলে কাল রাতে ভালো করে ঘুম হয়নি তো।
সরি বলার মতন কিছু হয়নি, তুমি ঘুমাও।
না না, আমি চা করে দিচ্ছি।
আরে অনেক দেরি হয়ে গেছে, আমি ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি। মিতা মানে ভাবি ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল।
ভাবি?
হ্যাঁ, তুমি ঘুমাও আরো কিছুক্ষণ, আমি বের হচ্ছি। আর হ্যাঁ শোনো, তোমার মোবাইলটা ওপেন করে বাসায় একবার কথা বলে নিও। কিন্তু
কি বলবো?
বলবে যে তুমি ঠিক আছো, আমার সাথেই আছো। ভাবি বলছিল এটা নিয়ে তোমার ফ্যামিলি ঝামেলা করতে পারে, তুমি সব জানিয়ে দিলে হয়তো ঝামেলাটা আর করবে না।
যদি কোনো সমস্যা হয় শোন,
তুমি ভালো করে বুঝিয়ে বলবে, ঠিক আছে? আচ্ছা শোন, আমি গেলাম তাহলে, টেক কেয়ার।
তাড়াতাড়ি চলে এসো। কি ঘুম ভাঙলো? সরি ভাবি, আসলে থাক আর কিছু বলতে হবে না, ওকে তুমি টেবিলে বসো, আমি ব্রেকফাস্ট দিচ্ছি।
না না ভাবি, আমি নিজেই সব করে নেব।
যা বলছি তাই করো, এসব কাজ এখন তোমার করতে হবে না, আমিও খাইনি সকালে, চলো একসাথে খেয়ে নেই।
জি ভাবি।
আচ্ছা তন্নি, ওর সাথে তোমার প্রেম কতদিনের?
অনেক দিন, প্রায় 5 বছর।
5 বছর? এতদিন হয়ে গেছে অথচ আমি জানি না।
সোহান কি আপনাকে সব বলে?
সব কিছুই।
মানে?
না মানে অনেক কিছুই বলে, আমার সাথে অনেকটা ফ্রি তো।
ও আচ্ছা, ও মনে হয় প্রায় আসতো এখানে না?
তা আসতো, তবে হুট করে বিয়েটা করে ফেলবে সেটা বুঝতে পারিনি।
হ্যাঁ, একটু তাড়াহুড়ো করেই হয়ে গেছে।
এখানে তোমাদের কোনো সমস্যা হবে না, ইনফ্যাক্ট আমি তো চাই তোমরা এখানেই থাকো।
না না, খুব বেশি ঝামেলা করব না আপনাদের, কিছুদিনের মধ্যেই একটা ব্যবস্থা হয়ে যাবে।
সোহানের সাথে সকালে কথা হলো, ও তো বললো এখানেই থেকে যাবে, আমাদের নিচের তলার ভাড়াটিয়াদের না করে দেব, তোমরা ওখানে উঠতে পারবে।
না না, আমাদের জন্য এমনিতেই অনেক ঝামেলা হচ্ছে, আপনাদের আর ঝামেলায় ফেলতে চাই না।
আমি তো বললাম আমি চাই তোমরা এখানে থাকো, সোহানও তাই চায়। যাই হোক, সেসব পরে দেখা যাবে, চলো তোমাকে মার সাথে দেখা করিয়ে নিয়ে আসি, আসার পর থেকে তো আর দেখাই হয়নি।
জি।
মা, মা ওর নাম তন্নি, সোহানের বউ, ওরা নতুন বিয়ে করেছে, কিছুদিন এখানেই থাকবে।
ওটা কে?
ওর কথাই তো বলছি মা, ওর নাম তন্নি।
ওটা কে?
কোনটা মা?
ওই যে ওর পেছনে, দেখতে পাচ্ছিস না তুই?
পেছনে? পেছনে আবার কে?
অমঙ্গল, অশুভ, অশুভ ছায়া নিয়ে এসেছিস তুই এই বাড়িতে।
এসব কি বলছেন মা? যা 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 যা, চলে যা এখান থেকে, যা। তন্নি, তন্নি শোনো।
মা, কি যে উল্টোপাল্টা কথা বলেন আপনি, ওরা কালই এসেছে, কি ভাববে?
ভুল ভুল করেছিস, ভালো হবে না, কারো ভালো হবে না।
অমঙ্গল, অমঙ্গল, অমঙ্গল আসছে।
কেন এসেছ আমার পেছনে পেছনে, কি চাও তুমি?
আমি আমি শুধু তোর সাথে থাকতে চাই, তোর মায়ের পেটের ভেতরে দেখেছিলাম, খুব ভালো লেগেছিল, আমি তোকে ভালোবাসি।
ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, এসব শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। তুমি কোনো মানুষ নও, তোমার কোনো অস্তিত্ব নেই, দয়া করে চলে যাও, চলে যাও আমার জীবন থেকে, প্লিজ আমাকে বাঁচতে দাও, আমি বাঁচতে চাই।
আমি তো কোনো ক্ষতি করছি না, আমি শুধু তোকে দেখি আর তো কিছু না।
না, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, আমাকে একটু শান্তিতে বাঁচতে দাও, বাঁচতে দাও।
তুমি কার সাথে কথা বলছো? তুমি
না না, ইয়ে মানে কার সাথে? না কার সাথে কথা বলছি না।
তুমি কাঁদছো? আসলে আমি খুবই দুঃখিত, ওনার এভাবে কথা বলাটা আসলে ঠিক হয়নি।
না না, আমি কিছু মনে করিনি, আমি তো,
ওনার আসলে অনেক বয়স হয়েছে তো, কখন যে কি বলে ফেলে, তুমি প্লিজ এগুলো নিয়ে কষ্ট পেও না।
না না, আমি কষ্ট পাইনি।
তুমি রেস্ট নাও।
জি।
কুয়াশা কুয়াশা
এতদিন ধরে শুনছিলেন আজকের আনিকা চৌধুরীর প্রিয়তির লেখা গল্পের প্রথম পর্ব। আমি বেশি কথা বলছি না, হাতে সময় কম, চলে যাচ্ছি গল্পের দ্বিতীয় পর্বে।
অন্যের জীবনটা তার নিজের কাছেই একটা গোলক খানা মনে হয়। নিজেকে চিনতে মাঝে মাঝে তার ভীষণ কষ্ট হয়। যখন থেকে সে বুঝতে শিখেছে তখন থেকে কিছু কিছু প্রশ্ন তন্নিকে কুড়ে কুড়ে খাচ্ছে। যে অচেনা অনাকাঙ্ক্ষিত ছায়া তাকে তাড়া করে বেড়াচ্ছে, যাকে সবাই বলে অশুভ, সে ছায়ামূর্তির সাথে তার প্রায় কথাও হয়। প্রথম প্রথম যখন ওটা দেখত ভীষণ ভয় করতো তন্নি। একটা সময় যখন সে বুঝে গেল এটা তার জীবনের একটা অপ্রিয় সত্য, এই সত্য এত সহজে তার পিছু ছাড়বে না, তখন সে সেই সত্যের মুখোমুখি হওয়ার চেষ্টা করল। ধীরে ধীরে সেই ছায়ামূর্তি তার সাথে কথা বলতে শুরু করলো। সে কে করছে কে এসেছে তন্নি কিছুই জানে না, শুধু এতটুকু জানে এই ছায়ামূর্তি কিছুতেই তার পিছু ছাড়বে না। এ পর্যন্ত তন্নির পরিবার এমন কোনো কিছু বাদ রাখেনি যাতে এসব থেকে তন্নি বাঁচতে পারে। কিন্তু কোনো লাভ হয়নি। সাইকিয়াট্রিস্ট থেকে শুরু করে হুজুর ওঝা সব কিছু চেষ্টা করেছে তন্নির পরিবার, কিন্তু কোনো সমাধানই পায়নি। সাইকিয়াট্রিস্ট থেকে মেডিকেলের ভাষায় অনেক কিছু বলেছে অনেক সময়, সেসবের সবকিছু তন্নির মনেও নেই। তবে যখনই আধ্যাত্মিক কোনো শক্তির কাছে গিয়েছে তখনই একটা কথা সবাই বলত, এই ছায়া নাকি নজর দিয়েছে তার উপর, তাকে নাকি ভীষণ পছন্দ করে ফেলেছে অসুরেকে। এরপর তন্নি নিজে তার সাথে কথা বলেছে অসংখ্যবার। এই ছায়া তন্নিকে বারবারই বলেছে তন্নিকে সে ভালোবাসে, তন্নির আশেপাশে সে সবসময় থাকবে। এবং এটাও সত্য যে তন্নির কোনোদিন সে কোনো ক্ষতি করেনি। তবু এমন কিছুর একটা উপস্থিতি সবসময় তন্নির স্বাভাবিক জীবনকে অস্বাভাবিক করে তুলেছে।
তন্নি, তন্নি ঘুমাচ্ছ?
না না, এমনি শুয়েছিলাম, তুমি কখন এলে?
এই মাত্র। কি ব্যাপার, তোমার কি মন খারাপ?
না, মন খারাপ না।
বাসার কথা মনে পড়ছে?
আরে না, তেমন কিছু না।
কল দিয়েছিলে বাসায়?
হ্যাঁ, ফোন করেছিলাম, কথাও হয়েছে।
কি বলছো ওনারা?
না, কাজ ছিল জানো। আমি বলেছি বাবাকে যেন একটু বুঝিয়ে বলে, মা বলেছে বাবার সাথে কথা বলবে। বাবা নাকি প্রচন্ড রেগে আছে, মা বলেছে বাবার মাথা একটু ঠান্ডা হলেই মা আমাদের দুজনকেই ডাকবে।
তাহলে তো হলোই, মন খারাপ করে বসে থাকো না তো, সব ঠিক হয়ে যাবে।
কি করছো, তো চলে আসবে তো।
আসুক।
সোহান প্লিজ, কেউ আসলে খুব খারাপ হবে।
আরে কেউ আসবে না।
না।
আরে কি হলো?
সোহান, সোহান, ওই ছায়াটা সোহান, ওই যে, ওই যে দেখো।
কোন ছায়াটা?
ওই যে, ওই যে সোহান দেখো, ওই যে ওইদিকে।
তোমার সমস্যা কি তন্নি, আমাকে একটু বুঝিয়ে বলবে? তোমাকে বিয়ে করার পর থেকে আজ পর্যন্ত একবার আমি তোমার কাছে আসতে পারিনি। প্রত্যেকটা সময় তুমি কিসব ছায়ার কথা বলো, এসব কি হচ্ছে?
বিশ্বাস করো, আমি ইচ্ছা করে এমন করি না। ওই ছায়াটা আমাকে ছাড়বে না সোহান, আমাকে সংসার করতে দেবে নাও।
এখন সব কিছু অতিরিক্ত হয়ে যাচ্ছে কিন্তু তন্নি, আমি আর কতবার তোমাকে বোঝাবো এমন কিছু নেই। এসব তোমার তোমার পরিবারের কল্পনা ছাড়া কিচ্ছু না।
কিন্তু তুমি বিশ্বাস করো,
অনেক হয়েছে, এসব আর নিতে পারছি না আমি। তোমার জন্য আমি পরিবার ছেড়ে সবকিছু ছেড়ে এত কষ্ট করছি, আর তুমি
সোহান, সোহান শোনো প্লিজ, সোহান, সোহান শোনো।
সোহান, এই সোহান। ও রাকিব ভাই, হ্যাঁ কি ব্যাপার, এত রাতে ঘর ছেড়ে ড্রয়িং রুমে শুয়ে আছিস কেন?
না না, এমনিতেই কখন যেন ঘুম চলে আসছে, টেরই পাইনি।
কাহিনী তো অন্য মনে হচ্ছে, তন্নি কোথায়?
ওই উপরেই আছে।
কি কোনো সমস্যা হয়েছে নাকি?
আরে না না, কোনো সমস্যা নেই।
ঝগড়া করেছিস?
মানে আসলে
বুঝতে পেরেছি। দেখ সোহান, এমন একটু ঝামেলা সব সংসারই হয়, কিন্তু একটা কথা তোর মনে রাখতে হবে, এই মুহূর্তে তুই ছাড়া ওর আর কেউ নেই। যা আছে, যতটুকু আছে সবটুকুই তুই। তোদের কি ঝামেলা হয়েছে আমি জানি না, জানতে চাইও না। আমি শুধু এতটুকু বলবো, তোকে একটু ধৈর্য ধরতে হবে।
হ্যাঁ রাকিব ভাই, আমি তো আমার জায়গা থেকে চেষ্টা করছি, জানি না কেন
হবে না। ওই মেয়ের সাথে তোর সংসার কোনোদিন হবে না।
জি,
অমঙ্গল,
ওই মেয়ের সাথে অমঙ্গল ডেকে এনেছিস তুই। ওই কালো ছায়া তোর পিছু ছাড়বে না, শেষ, সব শেষ হয়ে যাবে।
মা এসব কি বলছো তুমি? আরে এত রাতে তুমি বের হয়েছো কেন? মিতা, এই মিতা, মাকে ভিতরে নিয়ে যাও তো।
ধ্বংস, সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে।
এর মানে তুই কিছু মনে করিস না সোহান, আসলে মা একটু অসুস্থ তো?
না মা, আছে আছে, কি যে বলেন না, আমি কেন কিছু মনে করবো?
তুই যা উপরে যা, তুমি ঘরে একাই আছো, যা।
আমার ওভাবে তোমাকে বলাটা একদম ঠিক না, আমি বললাম তো সরি, আর কখনো এভাবে বলবো না, প্লিজ তন্নি। আচ্ছা আচ্ছা, তাকাও আমার দিকে, তাকাও।
আমি ওকে কোনোদিনও চাইব না, কোনোদিন না, ওর কাছ থেকে চলে যা, চলে যাও কাছ থেকে।
এসব তুমি কি বলছো? তোমার কি হয় একটু বল তুমি।
সোহান, কি হয়েছে আবার? আমি আমি আবার তোমাকে খারাপ কিছু বলেছি তাই না? আমাকে মাফ করে দাও সোহান, প্লিজ আমাকে মাফ করে দাও। আমি 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 ইচ্ছে করে করিনি এমন, বিশ্বাস করো, আমাকে মাফ করে দাও সোহান, সোহান প্লিজ প্লিজ, মাফ করবো না।
তুমি শান্ত হও, প্লিজ শান্ত হও, কিচ্ছু হয়নি, কিচ্ছু না। তুমি ঘুমাও, একটু ঘুমানোর চেষ্টা করো তুমি, একটু প্লিজ।
আমি সত্যি কিছু করিনি সোহান, কিছু করিনি, আই এম সরি, আই এম সরি, প্লিজ তুমি আমাকে ভুল বোঝো না সোহান, প্লিজ প্লিজ।
তুমি আজ আমি একটু তাড়াতাড়ি ফিরব, তুমি কিন্তু রেডি হয়ে থাকো, তোমাকে একটা জায়গায় নিয়ে যাব।
কোথায়?
আমার একটা বন্ধু আছে ওর ওখানে।
হঠাৎ কোন বন্ধুর কাছে যাবে, কেনই বা যাবে?
আমার বন্ধু একজন সাইকিয়াট্রিস্ট, আমার মনে হয় ওর ওখানে তোমাকে নিয়ে গেলে সব ঠিক হয়ে যাবে।
তুমিও সোহান, তুমিও আমাকে পাগল ভাবো
না? তেমন কিছু না তুমি।
কি লাভ হলো এত কিছু করে সোহান? আমার ফ্যামিলি আর তোমার মধ্যে কি পার্থক্য রইল সোহান? ওরাও ভাবতো আমি পাগল হয়ে গেছি, আজকে তুমিও।
তুমি আমি আমি যা করছি তোমার ভালোর জন্য করছি, কি চাও, কি চাও তুমি? এভাবেই চলতে থাকবে, কোনো সমাধান হবে না।
ওসব সাইকিয়াট্রিস্টের কাছে গিয়ে কিছুই হবে না সোহান, এই পর্যন্ত আমি অনেকবার গিয়েছি, কোনো লাভ হয়নি।
লাভ হয়নি কারণ তুমি তাদেরকে গায়ে লাগাওনি, তাদের ইনস্ট্রাকশন ফলো করোনি। এবার আমি নিজে সবকিছু করব।
তুমি যা বলবে আমি সেটাই করব, কিন্তু এসব করে কোনো লাভ হবে না সোহান।
পৃথিবীর প্রত্যেকটা সমস্যারই সমাধান থাকে তুমি, এই সমস্যারও সমাধান আছে, তুমি শুধু একটু কোঅপারেট করো প্লিজ। আচ্ছা আমি যাই।
সোহান চলে গেছে? জি। তোমার ভাইয়া বলছিল কাল রাতে নাকি সোহানের খুব মন খারাপ ছিল।
না এর মানে তেমন কিছু না।
সোহানের মন খারাপ থাকুক এটা আমি চাই না, আর যতদূর শুনেছি তুমি ওকে ভালোবাসো, তাকে ভালোবাসো তার জন্য এতটুকু করতে পারবে না?
না মানে আমি আজ সকালে অবশ্য আমি খেয়াল করলাম ওর মনটা খারাপ,
কিছুতেই নাস্তা করতে চাইছিল না, তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে মুখে খাবার তুলে খাওয়ালাম।
মুখে তুলে খাওয়ালেন মানে?
না না কিছু না, তুমি যাও জুসটা একটু মায়ের ঘরে দিয়ে এসো।
জি।
আসবো? আয়, তোকেও সাথে নিয়ে আসছিস।
কাকে?
ওই যে তোর পেছনে।
না মানে
আমি সব জানি, এই চোখ অনেক কিছু দেখেছে, এই চোখ ভুল দেখে না।
আপনার জুসটা
তোর কোনো ক্ষতি করে নেছে কি? কিন্তু
তোর স্বামীটাকেও খেয়ে ফেলবে।
মানে এসব এসব কি বলছেন আপনি?
হ্যাঁ, তোর স্বামীটা ভালো না, তোকে কষ্ট দিবে, আর তোকে যে কষ্ট দিবে তাকেও ছাড়বে না, ছাড়বে না।
আপনার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না।
বুঝবি বুঝবি সব বুঝবি, এই চোখ ভুল দেখে না, ভুল দেখে না। যা 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 যা।
তুমি এত কি ভাবছ?
না কিছু না,
এত ভেবো না, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো তোমার সাথে।
সত্যি আছো সোহান?
মানে
তুমি আমার সাথে আছো তো?
কি উল্টাপাল্টা কথা বলছো,
মনে আছে প্রথম দিন আমি তোমাকে বলেছিলাম যদি কোনোদিন আমাকে ধোকা দাও আমি বাঁচবো না সোহান?
ইয়ে মানে ধর কি যে বলো না, তোমার মাথাটা একেবারেই খারাপ হয়ে গেছে, চত্ব সব উদ্ভট চিন্তা ভাবনা। এসে গেছি এসে গেছি, নামো। আসবো?
আরে আয় আয় বস, কি খবর তোর? একেবারে উধাও, বন্ধু বান্ধবের তো একটু খোঁজ খবর রাখা লাগে তাই না?
আর বলিস না, মাঝখানে যা প্যারার মধ্যে ছিলাম।
শুনলাম বিয়ে শাদি করেছিস।
হ্যাঁ তা করেছি,
এইটা কিন্তু অতিরিক্ত হয়ে গেল। তুই বিয়ে করলি, দাওয়াত তো দিলি না, একদিন ভাবির সাথেও দেখা করলি না?
ওকে সাথে করে নিয়ে এসেছি, বাইরে আছে।
কি বলছিস, ভাবি আসছে? বাইরে কেন, ভেতরে নিয়ে আয়।
হ্যাঁ আনবো, বাট তার আগে আমার তোর সাথে একটু কথা ছিল।
সমস্যাটা ভাবির তাই না?
তুই কি করে বুঝলি?
বন্ধু মানুষের চেহারা দেখে যদি নাই বলতে পারি তাহলে আর সাইকিয়াট্রিস্ট হলাম কি করে?
একটু কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে রে, ও এমনিতেই ভাবছে আমি ওকে পাগল ভাবছি, কিন্তু তুই তো বুঝতে পারছিস এমন কিছু নয়।
তো একদম টেনশন করিস না, আর সে তো শুধু আমার পেশেন্ট না, তোর স্ত্রীও। আই উইল ট্রাই মাই বেস্ট, আশা করি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা সমস্যাটা কি তো আমাকে একটু বলতো।
সমস্যা বলতে গেলে কিছুই না বুঝলি, আমার অনেক কিছু, মানে সমস্যাটা একেবারে ছোটবেলা থেকেই। ওর আর ওর পরিবারের ধারণা ওর সাথে কোনো আত্মা থাকে, আর ও বলে ও সবসময় দেখতেও পায়।
আচ্ছা আচ্ছা আর বলতে হবে না, যা তুই নিয়ে ভাবিকে।
তুমি এসো ভেতরে এসো বসো।
তো ভাবি কেমন আছেন?
ভালো।
রিল্যাক্স, একদম টেনশন নিবেন না।
আমি টেনশন নিচ্ছি না তো, আমার অভ্যাস আছে।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আপনাকে তন্নি নামে ডাকি। কি রে কোনো সমস্যা আছে নাকি?
আরে না না কোনো সমস্যা নেই।
আচ্ছা তন্নি, আপনি আপনার সম্পর্কে আমাকে একটু বলবেন, আমাকে ডাক্তার ভেবে কিছু বলার দরকার নেই, আমার বন্ধুর স্ত্রী সম্পর্কে তো আমি একটু জানতেই পারি তাই না?
বলার মতো তেমন কিছু একটা নেই, ছোটবেলা থেকে সবার আদরেই বড় হয়েছি, তবে আদরের সাথে সাথে আমার প্রত্যেকটা মুহূর্ত প্রচন্ড ভয়ে কেটেছে। আমার জীবনে এমন একটা মুহূর্তও নেই যে মুহূর্তে আমি একা একদম নিজের মতো থাকতে পেরেছি। জানেন প্রত্যেকটা সময় আমার সাথে কে যেন থাকে, আমি বিরক্ত হয়ে গেছি। এখন এখন নিজের প্রতি রাগ হয়, ঘৃণা হয়, নিজের কাছে আমি নিজেই অসহ্য হয়ে গিয়েছি।
আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমরা তাহলে আবার পরশু দিন কথা বলব।
আজ আমরা আসি তাহলে।
ঠিক আছে তন্নি, ভালো থাকবেন।
তুমি উপরে গিয়ে ফ্রেশ হয়ে নাও তো।
আর তুমি?
আমি একটু বসি এখানে, তুমি যাও।
আচ্ছা সোহান, কি হয়েছে, বেশি টায়ার্ড?
একটু অফিস থেকে ফিরে রেস্ট নিতে পারলাম না।
এই নাও পানি নাও।
থ্যাংকস।
শুধু শুধু কিসব ঝামেলার মধ্যে পড়তে গেলে বলো তো, তুমি কি খুব খারাপ ছিলে আমার সাথে?
কি করছো মিতা, কেউ দেখে ফেলবে।
দেখো আমি কাউকে ভয় করি না, তুমি আমার সাথে যা করেছো সেটা তো আমি ভুলে যেতে পারি না।
ওসব এখন শেষ হয়ে গেছে মিতা, আমি আগে অনেকবার তোমাকে সরি বলেছি, যা কিছুই হয়েছে পুরোটাই একটা ভুল ছিল।
ভুল ছিল?
তাই বলে তুমি আমাকে কিছু না জানিয়ে হুট করে বিয়ে করে ফেলতে পারলে?
তুমি যেমন ভাবছো ব্যাপারটা তেমন না, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেছে আমি নিজেও বুঝে উঠতে পারিনি।
আমি এসব কিছুই বুঝতে চাই না সোহান, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর তোমার এই বউ তো একটা পাগল, পাগলের সাথে সংসার করা যায় না।
মিতা প্লিজ, আমি ওকে ভালোবাসি।
আর আমাকে? আমাকে তুমি ভালোবাসো না সোহান?
মিতা বোঝার চেষ্টা করো প্লিজ। মিতা কি করছো? মিতা ছাড়ো।
আড়াল থেকে সব দেখে ফেলেছে তুমি, রাগে ঘৃণায় তার মরে যেতে ইচ্ছে করছিল। সে নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। একটা মানুষ যখন কারোর জন্য নিজের সবকিছু ছেড়ে দিয়ে চলে আসে এবং সেই মানুষটা যখন তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করে, তখন মানুষটা না পারে একুলে থাকতে, না পারে উকুলে থাকতে, দুকুল হারিয়ে শূন্যে ভাসতে থাকতো মানুষটা। তনির ক্ষেত্রে তাই হয়েছে। সোহানকে সে পাগলের মতো বিশ্বাস করে, ভালোবাসে, কিন্তু এসব নিজের চোখে দেখার পর তনির মনে হলো আত্মহত্যা ছাড়া এখন আর তার সামনে কোনো পথই খোলা নেই। নিজের ঘরে গিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলো তনির, কিন্তু সে কাঁদল না। প্রচন্ড রাগ আর ক্ষোভে তনির ভেতরটা চলে যাচ্ছে। সে কিছুতেই সোহানকে মাফ করতে পারবে না। এরপর তনির সেই পথ বেছে নিল, যে পথে কোনো মানুষ কোনদিন হেঁটেছিল কিনা কারো জানা নেই। সেই মুহূর্তে তার মনে পড়লো রাকিবের বুড়ো মায়ের কথা। সে বলেছিল যে ওকে কষ্ট দেবে, ওই ছায়াটাকে ছাড়বে না। তনি সারা জীবন যার কাছ থেকে পালিয়ে বেরিয়েছে, আজ তার কাছে আশ্রয় নেওয়ার সিদ্ধান্ত নিল সে।
তুমি কি আছো? আমি জানি তুমি এখানেই আছো, প্লিজ আমার সাথে কথা বলো, প্লিজ প্লিজ। আমি জানি না তুমি কে, তোমার সাথে আমার কিসের সম্পর্ক? জন্মের পর থেকেই আমি তোমাকে সবসময় আমার পাশে দেখেছি। আমার তোমাকে দরকার।
কি দরকার বলো?
প্রতিশোধ। আমি ওদের কাউকে ছাড়বো না। ও আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, ওকে আমি বাঁচতে দেব না, কিছুতেই না।
তাই হবে, কিন্তু আমার তো কিছু চাওয়ার আছে, চাওয়ার আছে
আমার কাছে। কি চাও বলো? আমি এটা করতে পারবো না।
এটা তোকে করতেই হবে, শুধু একবার, একবারের জন্য আমি তোর শরীর চাই, আর তাতে
আমি তাই করবো।
আজ রাতে আমি আসবো, তুই আবার দেখো মামি, আমি কিন্তু আসবো, এখন যাই।
তুমি ঘুমিয়ে পড়েছ?
না,
এখনো জেগে আছো কেন? আর ওষুধগুলো ওভাবেই পড়ে আছে, খাওনি?
খেতে ইচ্ছে করছে না।
কি হয়েছে তোমার? তুমি এভাবে কথা বলছো কেন?
এমনি শোনো, আমি আজকে বাইরে ঘুমাবো।
কি সব যে বলো তুমি, বাইরে ঘুমাবে কেন?
প্লিজ কোনো প্রশ্ন করো না, আর বাইরে তো একটা চৌকি আছেই, আমি ওখানে শুয়ে পড়বো।
প্লিজ এমন করো না তুমি।
না, আমার কাছে আসবে না।
কেন, কি হলো তোমার?
তোমার শরীর থেকে গন্ধ আসছে সোহান,
অন্য কারো গন্ধ। জাস্ট স্টে অ্যাওয়ে ফ্রম মি।
তন্নির চোখে সেদিন অন্য কিছু ছিল যা আগে কোনোদিন সোহান দেখেনি। সোহান আরেকটা কথাও বলতে পারল না সেদিন, তাতে কি হয়েছিল তন্নির সাথে, কি করেছিল সে, সেটা জানার মতো সাহস সোহান কেন কারোই হয়নি। তবে ঘরের ভেতর থেকে সোহান শুধু অদ্ভুত কিছু শব্দ শুনতে পাচ্ছিল। কিসের শব্দ ছিল সে কিছুই আন্দাজ করতে পারেনি। শুধু এতটুকু বোঝা যাচ্ছিল কেউ একজন প্রচন্ড যন্ত্রণায় চাপা কান্না করছে। সে অনেকবার উঠে বাইরে গিয়ে দেখার চেষ্টা করেছে, কিন্তু কিছু একটা তাকে বাধা দিচ্ছিল। কি সেই শক্তি, কে বাধা দিচ্ছিল তাকে, সোহান শেষ পর্যন্ত জানতে পারেনি। পরদিন থেকে তনির আচরণ চলন বলন সব কিছু বদলে গিয়েছে। সোহান গত রাতে বুঝতে পেরেছিল যে তনির সোহান আর মিতার কথা কিছু একটা জেনে গেছে, কিন্তু সোহানের এতটুকু সাহস হয়নি এ ব্যাপারে তনিকে কিছু বলতে। সোহান নিজে অনেকবার অপরাধ বলে ভুগেছে। রাকিবের সাথে প্রায় সোহান ওদের এই বাসায় আসত। এমনই একদিন সোহান রাকিবকে নাফল করে চলে আসে, আর সেদিন মিতার সাথে ব্যাপারটা অনেকটা মিতার ইচ্ছেতেই হয়েছিল। এরপর সোহান অনেকবার চেষ্টা করেছে ব্যাপারটাকে শেষ করে দিতে, কিন্তু মিতা কিছুতেই তার পিছু ছাড়ছিল না। সোহান ভেবেই নিল তন্নির এই হঠাৎ পরিবর্তন মিতা আর তার এই অবৈধ সম্পর্কের কথা জানার পরই হয়েছে, কিন্তু সোহান তখনও জানে না এই পরিবর্তনের পেছনে আরো একটি কারণ আছে, অনেক বড় কারণ।
ভাবি, আরে তন্নি হঠাৎ এভাবে কেউ চলে আসে, প্লেটটাই তো ভেঙে গেল। আচ্ছা শোনো, আরে কোথায় গেল তন্নি? এই তন্নি, তন্নি তুমি এখানে? তন্নি, তন্নি।
জি ভাবি।
তুমি মানে তুমি কি এই ঘরেই ছিলে?
হ্যাঁ ভাবি, আমি তো ঘরেই ছিলাম।
তাহলে নিচে রান্নাঘরে
কি হয়েছে ভাবি, কোনো সমস্যা?
না কোনো সমস্যা নেই। তুমি তুমি ফ্রেশ হয়ে নিচে এসো, আমি খাবার দিচ্ছি।
কুয়াশা,
এতক্ষণ ধরে শুনছিলেন কুয়াশার দ্বিতীয় পর্ব। সময় হয়ে গেছে শেষ পর্বে যাবার। সবাই আর নিশ্চয়ই খুব উৎকণ্ঠায় আছেন যে শেষ পর্বে কি হবে, গল্পের পরিণতি কি বা রহস্যের শেষ কোথায়। চলুন তাহলে তৃতীয় পর্ব অর্থাৎ শেষ পর্ব শুনে আসি, তারপর আবার ফিরছি স্বামী কুয়াশায়। আর আপনি শুনছিলেন
আপনার খাবার।
কে তুই? আমাকে চিনছেন না?
না না না, তুই তন্নি না। কি চাস, কি চাস তুই?
কেন আসিস?
বাঁচতে দেব না কাউকে, না খুব খারাপ করেছে, সবাই মিলে খুব খারাপ করেছে।
এর মধ্যে ঘুমিয়ে গিয়েছিলাম। তোরা যা, আমি খাবো না। যা যা, আমাকে একটু একা থাকতে দে। যা, ঠিক আছে মা, ঠিক আছে, কিছু লাগবে আমাকে ডাক দেবেন। এই তন্নি চলো। উফ, ওনাকে নিয়ে আর পারছি না, কি যে করবো। আরে আরে তন্নি কোথায় যাচ্ছ? শোনো, কি আজ দুদিন ধরে যে কি হয়েছে কে জানে।
রেডি?
হ্যাঁ
চলো তাহলে রওনা দিই।
যেতে যেতে তো অনেকটা সময় লেগে যায়। আগের দিনের প্রেসক্রিপশন গুলো নিয়েছো সাথে?
হ্যাঁ নিয়েছি।
আচ্ছা ঠিক আছে চল আসবো।
আরে সোহান আয় আয় বস। তো তন্নি কেমন আছেন আপনি?
ভালো।
আজ আপনাকে অনেক ফ্রেশ লাগছে, তো ওষুধগুলো খাচ্ছেন তো ঠিকঠাক?
হ্যাঁ খাচ্ছি।
আচ্ছা সোহান তুই একটু বাইরে গিয়ে বস, আজ আমি ওনার সাথে কিছুক্ষণ একা কথা বলবো।
আচ্ছা ঠিক আছে আমি বাইরে আছি।
আচ্ছা তন্নি আপনার ছোটবেলায় কি এমন কোনো ঘটনা ঘটেছিল যার কারণে আপনি খুব কষ্ট পেয়েছিলেন?
না তো।
তুমি আমার কাছে কোনো কিছু লুকাবেন না। আপনার জীবনে কি এমন কোনো কথা আছে যেটা আপনি কাউকে কখনো বলেননি?
ছোটবেলায় এমন কিছু হয়নি।
এখন?
এখন আছে।
আমাকে কি বলা যায়?
না বলবো না।
দেখুন আপনি আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কাউকে কিছু বলবো না।
বিশ্বাস?
আপনি হাসছেন যে, কেউ কি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছে?
আমি কাউকে বিশ্বাস করি না।
কিন্তু সেটা কেন?
আমি বলেছি না একবার, আমি বলবো না।
আচ্ছা 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 রিল্যাক্স রিল্যাক্স। আচ্ছা আমাকে শুধু এতটুকু বলুন, মানুষটা কি সোহান?
আমি বলবো না।
আপনাকে বলতেই হবে তন্নি, আপনি না বললে আমি তো আপনাকে হেল্প করতে পারবো না। আর আপনি আমাকে বন্ধু ভাবতে পারেন, বন্ধুকে তো বলাই যায়।
একবার না বলেছি বলবো না, তার মানে বলবো না।
প্লিজ তন্নি আমাকে বলুন।
এই বলেছে না বলবে না, বারবার ওকে জিজ্ঞেস করছিস কেন? কেন জিজ্ঞেস করছিস?
ওকে 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 তন্নি রিল্যাক্স রিল্যাক্স ওকে রিল্যাক্স।
ওকে যেতে দে এখান থেকে, না হলে শেষ করে দেবো তোকে। যেতে দে।
তন্নি কি করছেন? তন্নি এই শিবু ইনজেকশন
ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চান
কিছুক্ষণ ঘুমাবে। আচ্ছা শোন, ইদানি কি ওর সাথে তোর কোনো ঝামেলা হয়েছে?
না তেমন কিছুই তো হয়নি।
দেখ সোহান, ওনার যা অবস্থা, আমার কাছ থেকে যদি কোনো কিছু লুকাস ব্যাপারটা কিন্তু খারাপের দিকে যেতে পারে।
মানে না তেমন কিছু হয়নি।
ঠিক আছে ওষুধগুলো রেগুলার কর, আর সবথেকে ভালো হয় তুই কিছুদিন ছুটি নিয়ে নে অফিস থেকে, সে নিশ্চয় কোম্পানি।
ঠিক আছে।
মিতা মিতা আমি তুমি আমার ঘরে কি করছো? কোন সমস্যা?
খুব খারাপ করছিস তুই মিতা, তোকে আমি চাইবো না। খেতে এসেছি তোর রক্ত।
কি হয়েছে মিতা? এখানে কেউ নেই মিতা, তুমি মনে হয় কোনো খারাপ স্বপ্ন দেখেছো, কারণ আমি পানি খাচ্ছি। আরে আবার কি হলো? আরে বাবা কে এসেছে? তন্নি কি বলছে সব, এত রাতে ও এখানে আসবে করতে? তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ও তোমাকে কেন মারবে?
তুমি ওদেরকে বলো এখান থেকে চলে যেতে, এক্ষুনি চলে যেতে বলো।
এটা কি সম্ভব? ওদেরকে চলে যেতে বললে ওরা যাবেটা কোথায়?
আমি জানি না, আমি কিচ্ছু জানি না। ও এখানে থেকে আমাকে ছাড়বে না,
তুমি এখন ঘুমাও। আমি কাল ওদের সাথে কথা বলবো, প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করো।
মিতা, হাই মিতা,
তুমি দেখি এসো, তোমার সাথে কথা আছে।
হ্যাঁ মা বলেন।
বলার মতো তো আর কিছুই বাকি রাখো নাই। আমি কাল রাতে তোমার চিৎকার শুনছি, আমি আগেই জানতাম এমন কিছু হবে। আমার কথা তো আর কেউ কানে তোলো না।
না মানে
থাক, সোহানের সাথে তোমার এসব ব্যাপার স্যাপার আমি অনেক আগেই দেখেছি। খালি আমার ছেলেটার মুখে দিকে চেয়ে কিচ্ছু বলি, এখন যা যা বলি সেটা শুনো। এই মেয়ে কাউকে থাকবে না, আমার ছেলেটা কেউ না। এই মেয়ে যে সে মেয়ে না, ওর সাথে খারাপ জিনিস থাকে।
কি বলছেন মা?
আমি ঠিকই বলছি, মুখে তো আগেই কালি মেখেছ, এখন চুপচাপ শোনো। এই মেয়েকে তো এমনি এমনি বাড়ি থেকে বের করতে পারবে না, ও যাবে না।
তাহলে
উপায় একটা আছে
ভাবি তো। টনি তুমি?
হ্যাঁ, পুরো বাড়ি খালি, বাড়িতে কেউ নেই। তাই
আপনি কিছু বলছিলেন খালাম মা?
না না তেমন কিছু না,
মা শরীরটা একটু খারাপ লাগছিল।
ও আচ্ছা, ঠিক আছে ভাবি, আপনার তো অনেক কাজ আছে, আপনি যান, আমি খালাম্মার হাত পা টিপে দিচ্ছি।
না না লাগবে না।
ও আচ্ছা, এ ভাবি, ভাই আপনাকে ফোন করতে বলেছে, আপনি নাকি অনেকক্ষণ ধরে ফোন ধরছেন না।
ও আচ্ছা, আমি তো ভুলে গেছিলাম, মা আমি আসছি।
সে একটা উপায় কি ছিল তা সে বলতে পারিনি। মোবাইলে বেশ কিছুক্ষণ কথা বলার পর নিজে ফিরে আসে তার শাশুড়ির ঘরে। এসে যে দৃশ্য সে দেখে তা হওয়ার কথা ছিল। তার শাশুড়ি একটা হাত হাতের নিচ দিয়ে বেরিয়েছিল, কিন্তু খুব ভয়ে ভয়ে হাতের কান থেকে পুরো লাশটা বেরিয়ে এলো। তখন লাশটা নাক মুখ দিয়ে গন্ধ করে রক্ত বেরিয়ে চোখ দুটো একেবারে উঠতে গেছে। আর সবচেয়ে ভয়ানক ছিল লাশটার ঘাট, লাশটার ঘাটটা চোখ একেবারে উল্টো দিকে মুচড়ে দিয়েছে। মিতা এসব দেখে নিজেকে কিছুতেই সামলাতে পারলো না, সাথে সাথে রাতে একটু ফোন করলো, ডাক্তার এসে বলে হাত আছে। কিন্তু ঘাটটা এমন মচকালো কেন সে বলতে পারল না। একমাত্র মিতাই জানে রাখি খুশি বলতে পারছে, কারণ বলতে হলে পুরো ঘটনাই বলছে। পুরো ঘটনা সে রাখিকে বলতে পারবে না কোনো দিন। মিতা সুযোগ খুঁজতে থাকে তোমাদের সাথে কথা বলে, কিন্তু তন্নি কিছুতেই সে সুযোগ দেয় না। পুরো বাড়িটাকে কেমন একটা মৃত্যুর অবস্থা করে আছে, সব সময় বাড়িটা একটা অসহ্য মূল্য, কোথাও একটা প্লেন পড়ার শব্দ হলেও যেন বুক কেটে ওঠে মিতার। নিজের বাড়িতে যেন নিজেই বন্দি হয়ে যাচ্ছে, এখান থেকে একমাত্র মৃত্যুটাকে বের করে নিয়ে যেতে পারে।
সোহান একটু এদিকে আসবে?
হুম বলো।
তোমার সাথে আমার একটু কথা আছে।
কি হয়েছে?
মা মারা যায়নি সোহান।
মানে কি বলছো তুমি?
মাকে খুন করা হয়েছে।
ওনাকে কে খুন করবে, কেন বা করবে?
তন্নি।
মিতা তুমি কি পাগল হয়ে গেছো?
না সোহান, আমি ঠিকই বলছি, তন্নি আমাদের সম্পর্কের কথা জেনে গিয়েছিল।
হ্যাঁ সেটা আমিও জানি, গত কিছুদিন ধরে আমি বুঝতে পারছিলাম, আমি দু একদিনের মধ্যে ওর সাথে কথাও বলতাম। কিন্তু মিতা আমাদের সম্পর্কের সাথে খালাম্মাকে খুন করার কি সম্পর্ক?
তন্নি কোনো স্বাভাবিক মেয়ে নয় সোহান, ওর সাথে একটা ভয়ঙ্কর ছায়া থাকে।
মিতা তুমিও এখন এসব শুরু করলে?
বিশ্বাস করো সোহান, মা সেটা দেখতে পেত, মা সব বুঝতে পেরেছিল। ওই ভয়ঙ্কর ছায়াটা তন্নিকে সাহায্য করছে আমাদেরকে মেরে ফেলার জন্য।
আমাদেরকে মেরে ফেলবে তন্নি?
হ্যাঁ সোহান, মা আমাকে সেদিন ডেকে নিয়ে গিয়েছিল, মা আমাদের সম্পর্কের কথাও জেনে গিয়েছিল। ওসব থেকে বের হওয়ার একটা উপায় আছে, মা আমাকে সেটা বলার জন্যই ডেকে নিয়ে গিয়েছিল, কিন্তু তন্নি বলতে দেয়নি। তার আগে
এত বড় বিশ্বাসঘাতকতা তুমি করতে পারলে মিতা?
রাকিব, প্লিজ আমার কথাটা একবার শোনো।
আর সোহান তুই
তোকে আমি নিজের ছোট ভাইয়ের চেয়েও বেশি ভালোবেসেছি, বিশ্বাস করেছি। তুই আমার সাথে
এমন কিছু নয় রাকিব, একবার আমার কথাটা শোনো।
আমি তোমাকে কোনোদিনও মাফ করবো না মিতা, কোনোদিন।
রাকিব তুমি কোথায় যাচ্ছ? আমার কথাটা শোনো প্লিজ, কেউ না। এখন কি হবে সোহান?
আমি কিছু বুঝতে পারছি না, হঠাৎ করে সব এলোমেলো হয়ে গেল।
সোহান, কিসের শব্দ আসছে সোহান? তুমি কোথাও যেও না, আমার খুব ভয় লাগছে।
প্লিজ মিতা, আমাকে উপরে যেতে হবে। তুমি তুমি কিছু একটা হয়েছে, তুমিও চলো আমার সাথে।
সোহান একটু সাবধানে। আমি তোমার কাছে মাফ চাইতে এসেছি, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। ওসব যা কিছু হয়েছে সব ভুলছিল, বিশ্বাস করো। আমি কিংবা সোহান কেউ ইচ্ছে করে কিচ্ছু করিনি।
বিশ্বাস বিশ্বাস করবো তোরে? আমি সব শেষ করে দেব, তোদের রক্তে আমার গায়ের জ্বালা মিটবে।
তুমি তুমি প্লিজ এমন করো না। আমি আমি সোহান, তুমি না আমাকে ভালোবাসো, তুমি আমাকে মারতে পারো না। তুমি
পারি 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 খুব পারি, তোকে রান্নায় আমি শান্তি পাবো কি করে? বইটা খুব জ্বালা ছিল, ওটা দেখেছি, এখন তোদের পালা।
মিতা মিতা রসিতা দাও।
চার বলছি চার, খুব খারাপ হবে, খুব খারাপ হবে বলে দিচ্ছি। চার কি হবে?
মুবিন মুবিনের সাথে ফোন দিতে হবে। আমি কিছুই বুঝতে পারছি না।
আচ্ছা একটু শান্ত হ, আমি দেখছি। কিন্তু তার আগে আমাকে একটু বলতো কি হয়েছে।
গত পরশুদিন খালাম্মা মারা গেছে। মিতা বলছে খালাম্মাকে নাকি তুমি।
ও মাই গড, আমি তোকে বলেছিলাম তুই একটু ছুটি নে, ওর সাথে থাক। আমি জানতাম এমন কিছু একটা হবে। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আমি তোকে ফোনও দিতে চেয়েছিলাম, এখন কি করব? আচ্ছা আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ও কোথায়?
উপরে ঘরে, কিছুতেই থামাতে পারছি না, হাত পা বেঁধে রাখতে হয়েছে।
আচ্ছা আচ্ছা চল দেখি। তুমি তুমি আমাকে চিনতে পেরেছো?
আমাকে যেতে দে, তোকে খেয়ে ফেলবো।
তুমি তুমি আমার সাথে কথা বলো। তুমি তন্নি, তুমি আর কেউ না, তোমার ভেতরে অন্য কেউ নাই। তন্নি তোমার কোনো শক্তি নেই, তন্নি তোমার ভেতরে কেউ নেই, তুমি তন্নি। তুমি সোহানকে ভালোবাসো, তুমি সেই তন্নি।
সোহান সোহান আমাকে ছেড়ে দাও। সোহান আমার খুব কষ্ট হচ্ছে, সোহান আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে খুব ভালোবাসি সোহান।
না সোহান, খবরদার ওর কাছে যাবি না, ও এখন আর তন্নি নেই।
কিন্তু
প্লিজ সোহান, আমার খুব কষ্ট হচ্ছে সোহান, প্লিজ।
মুবিন মুবিন প্লিজ প্লিজ আমাকে।
তুই বুঝতে পারছিস না, তুই আমাকে আমার কাজটা করতে দে।
আমি তোকে ছাড়বো না, চলে যা এখান থেকে, বাঁচতে হলে চলে যা।
সোহান সোহান হাতটা চেপে ধর, চেপে ধর, শক্ত করে ধর।
চল 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 সোহান চল মুবিন সোহান তুমি মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার পেশেন্ট সে আর নিজের মধ্যে নেই আর নিজের মধ্যে সে একটা নতুন চরিত্রকে দেখতে পায় আর এখন এখনো যে অবস্থায় আছে সেখান থেকে ফিরে আসাটা খুবই কঠিন তারপর টেনশন করিস না আপাতত ঘুমের ইঞ্জেকশন দিয়েছি ঘুমাবে আমি কাল সকালে আরেকবার আসব এখানে রেখে না হবে না ওকে হসপিটালাইজ করাটা জরুরি কিন্তু রাতে নিয়ে যাওয়াটা রিস্ক কাল সকালে একটা ব্যবস্থা করা যাবে
ঠিক আছে
আরেকটা কথা ওর হাত পা বাথরুমগুলো খুলিস না প্রথম সবার জন্য বিপজ্জনক একটু সাবধান
কি হয়ে গেল আমি কিছুই বুঝতে পারলাম না আমি কোনোদিন কল্পনাও করিনি আমার জীবনে এইসব হবে
আমাদের ছোট্ট একটা ভুলের জন্য এত কিছু হয়ে যাবে আসলে সব দোষ আমার আমি রাকিবকে কিছুই বোঝাতে পারছি না ও বেরিয়ে গেল ফোনটাও বন্ধ করে রেখেছে
কে কে ওখানে
সোহান আমার খুব ভয় করছে
দাঁড়াও আমি দেখছি
সোহান
তুমি তুমি
বলেছিলাম না আমি কাউকে ছাড়বো না আমাকে কেউ আসতে পারবে না
আমাকে মাফ করে দাও প্লিজ আমাকে মাফ করে দাও না না
এটা এটা তুমি কি করলে তুমি তুমি কি পাগল হয়ে গেছো
ওকে খেয়েছি এবার তোকেও খাবো
বাড়িতে একটা মৃত্যু পড়তে পড়লো তাই তিন তিনটে তাজা লাশ মেয়েটা আর সোহান কিভাবে মারা গেল তা তো বোঝাই যাচ্ছে প্রতিশোধের ছুরি টুকরো টুকরো করে দিয়েছিল তাদের শরীর থেকে মাথাটা কিন্তু তন্বী কদিন সকালে ফ্যানের সাথে ঝুলেছিল তন্বীর লাশটা একটা ছায়া তন্বীর জীবনে এভাবে আসবে এবং এভাবে তাকে সাথে নিয়ে চলে যাবে সেটা কি তন্বী কখনো ভেবেছিল ভালোবাসা বিশ্বাস আস্থা এই কথাগুলোর মাঝে যখন ঘাত চলে আসে তখন সব রক্তকণ্ঠ করে নিয়ে যায় কিন্তু এসবের ভেতরে আরো একজন আছে যে ঘটনার সবচেয়ে বড় রহস্য তনির হাত পা বেঁধে রাখা হয়েছিল তাহলে তনি নিচে এসেছিল কিভাবে হ্যাঁ কেউ একজন তার হাত পায়ের বাথরুম খুলে দিয়েছিল আর সেটা খুলে দিয়েছিল রাকিব সেদিন রাতে রাকিবই এসেছিল তনির ঘরে তারপর তার হাত পায়ের বাথরুম খুলে দেয় রাকিব মিতার সোহানকে তনি যেমন মেনে নিতে পারেনি তিনি রাকিবও পারেনি তন্বীকে ব্যবহার করে সে তার প্রতিশোধ নিয়েছে এরপর রাকিবের বাড়ি বিক্রি করে দিয়ে চলে গেছে তারপর ওই বাড়িতে আর কেউ কোনদিন থাকতে পারেনি প্রায় রাতে ওই বাড়ির ভিতরে কাউকে অথবা কাদেরকে যেন হেঁটে বেড়াতে দেখা যায় এতক্ষণ শুনছিলেন আনিকা চৌধুরীর লেখা আশিস ঘোষের গল্প যার নাম প্রতিশোধ আর আজকের নাট্যাংশ পরিচালনায় ছিলেন রেহান এবং সাউন্ডে ছিলেন খন্দকার গালিব আর জানিয়ে দিচ্ছি আজকের এই গল্পে প্রতিশোধে যারা অভিনয় করেছেন তাদের নাম তন্বীর চরিত্রে ছিলেন কাইমি সোহানের চরিত্রে রেহান মিতার চরিত্রে শ্রেণীলা রাকিবের চরিত্রে সেতু মুবিনের চরিত্রে অভিনয় করেছেন আবির মায়ের চরিত্রে মৃদুল এবং প্রেক্ষাপটে কণ্ঠ দিয়েছেন রেহান এই ছিল আজকের কুয়াশার গল্পের কলাকুশলীদের নাম আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হচ্ছে কুয়াশা এবং কুয়াশা এক্সপ্রাইজের নতুন গল্প সে পর্যন্ত এবিসির সঙ্গেই থাকবেন সবাইকে শুভ রাত্রি জানিয়ে আমি সবাই বিদায় নিচ্ছি
exclusively on FusionBD.com.